بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় গুলুফিদ্দিন। এটা খুব গৌরবের বিষয় যে বর্তমানে আমি এখন উপস্থিত বাংলাদেশ। আজকের তারিখ হচ্ছে 24শে অক্টোবর, সময় বাংলাদেশ 9:28.04। কখনো ভাবিনি যে এত সহজেই আপনাদের সামনে উপস্থিত হব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন আমরা চলে আসলাম আপনার সাথে সাক্ষাৎ করতে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো, এই জন্য এতটা পথ অতিক্রম করে চলে আসলাম। বিষয় আলোচ্য বিষয় গুলুফিদ্দিন, দিনের মধ্যে বাড়াবাড়ি। সার্বিক দিক থেকে আলোচনা যদি আমরা করতে যাই, এটা অনেক একটা লম্বা বিষয়। আমরা যদি পয়েন্ট আউট একটা একটা করে করতে চাই, তারপরে একটা বিষয়ের উপরে আপনি কয়েক ঘন্টা আলোচনা করতে পারেন, তবু সেটা শেষ করতে পারবেন না। আমি জাস্ট কয়েকটি বিষয়ের উপর আলোচনা করবো। তার মধ্যে একটি যে বর্তমান গোটা পৃথিবীর আন্তর্জাতিক যদি মানচিত্র দেখেন যে মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অনেক জায়গা থেকে বহিষ্কৃত বটে। যেমন ইসরায়েল মুসলিমদের বসতভূমি ছিল, 1945 সালের আগের ম্যাপ দেখবেন যে কিছুই ছিল না, সম্পূর্ণ মুসলিমদের ছিল। কিন্তু আজকে এই ইসরায়েল থেকে বলা হচ্ছে সন্ত্রাসী, পাশের রাষ্ট্র বার্মা নির্যাতিত। ইতিহাস বলছে যে বার্মাতে নাকি মুসলিমদের আধিপত্য ছিল, দেখেন আজকে ওখান থেকে বহিষ্কৃত। চিন্তা করে দেখুন, আমার দেশ ভারতবর্ষ, আলহামদুলিল্লাহ আমার দেশ ভারতবর্ষ, আমরা ভারতবর্ষে মুসলিমরা 1000 বছর শাসন করেছি ইতিহাস বলছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, মুসলিমরা এখন ভারতবর্ষে কি খাবে কি খাবে না, কোথায় যাবে কোথায় যাবে না, কে কার স্ত্রীকে তালাক দিবে কি দেবে না, তুমি কুরবানি করতে পারবে কি পারবে না, সমস্ত কিছু নির্ধারণ করছে দেশের সরকার। যদিও চোখ আমরা ভারতবর্ষে 1000 বছর শাসন করেছি, চিন্তা করে দেখুন এত কিছু আমাদের ছিল, আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস সরে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে গুলুফিদ্দিন। দিনের মধ্যে আমরা মুসলিমরা নিজেরা বাড়াবাড়ি করেছি, যেমন ভাবে ইহুদি খ্রিস্টান তারা দিনের মধ্যে বাড়াবাড়ি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা কেড়ে নিয়েছে, তত আমরা মুসলিমরা এই দিনের মধ্যে বাড়াবাড়ি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমতা কেড়ে নিয়েছে। একটা উদাহরণ বুঝতে পারবেন, এটা মনে রাখবেন, দিন ধর্ম ইসলাম বা দর্শন প্রত্যেকটা জিনিসের জন্য একটা বিশেষ রুলস থাকে, নিয়ম থাকে। আপনি যদি ইসলাম মানতে চান, আপনাকে ইসলাম মানতে হবে পবিত্র কোরআন আর রাসূলের সুন্নাহর ভিত্তিতে, অন্য কোনো ব্যক্তি বা মতবাদ বা কোনো বিশেষ ব্যক্তি বিশেষ নয়। হিন্দুইজম যদি মানতে চান তো হিন্দুদের ধর্ম গ্রন্থ পড়ে মানতে হবে, খ্রিস্টান ধর্ম মানতে চাইলে বাইবেল পড়ে মানতে হবে আপনাকে। তাই এটা তিনটে মূল নীতি হচ্ছে এটাই যে ধর্ম মানতে চাইলে আপনাকে ধর্ম গ্রন্থ দেখেই মানতে হবে। পবিত্র কোরআন একাধিক আয়াত দ্বারা প্রমাণিত, সূরা মায়েদা 5:3, আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, দীন ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একদম পরিপূর্ণ, নতুন কিছু সংযোজন বা বিয়োজন আপনি করতে পারবেন না, এটা ইসলাম কমপ্লিট হয়েছে। 10 হিজরি 9 জিলহাজ, এরপরে জিব্রাইল পৃথিবীতে আসেনি যে নতুন কিছু ফরজ বা ওয়াজিব হবে। তখন ব্যাপকভাবে হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমৎ ভাগবত গীতা ওতে নামা 16:23-24 স্পষ্ট ভাবে পবিত্র কোরআন যেমন কথা বলছে, হিন্দু ধর্মগ্রন্থ এক কথা বলছে। সার্বিকভাবে বোঝানোর চেষ্টা করছি যে গুলুফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে মানুষ কিভাবে আজকে ক্ষমতাকে হারিয়ে ফেলেছে। শ্রীমৎ ভাগবত গীতা ওতে নামা 16:23-24, যে অর্জুন যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে দিয়ে অর্থাৎ ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি তারা যজ্ঞ করে, পুজো করে, অর্চনা করে, না সুখম না সিদ্ধাম না বনাতি না পারাম গতি, সে কোনো সুখলাভ করতে পারবে না। সুখলাভ মানে স্বর্গের চাপ প্রবেশ করতে পারবে না, স্বর্গলাভ মানে জান্নাতে যেতে পারবে না, অর্থাৎ ধর্মগ্রন্থ ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশির যদি অনুসরণ করেন, এর নাফসের অনুসরণ করেন, তা আপনি কখনো স্বকীয়তা প্রকাশ করতে পারবেন না। পবিত্র কোরআন যে কথা বলছে, রাসূলের হাদিস যে কথা বলছে, মান আমাল আমালা লাইসা লাহু ইয়াকুনু আবার, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, করেননি, অনুমোদন দেননি, সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 4014, সুনান আবু দাউদ হাদিস নম্বর 4606, মিশকাত মুল আরবি 30 পৃষ্ঠা হাদিস নম্বর 140। আল্লাহ রাসূলের কথা বলছে যে দ্বীন ইসলাম মানতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করেছেন, অনুমোদন দিয়েছেন, যদি এই তিনটের মধ্যে একটা থাকে আপনি করতে পারেন, সেটা ধর্ম। তা বাদ দিয়ে যত চকচক করুক না কেন সেটা ধর্ম নয়। হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমৎ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23-24 একই কথা বলছে। বাইবেল বলেন দশের মার্ক 15:5 অধ্যায় অনুচ্ছেদ 16-17-18 একই কথা বলছে যে ধর্মগ্রন্থকে বাদ দিয়ে যতই ভালো আপনি ইবাদত বা আমল করুন না কেন স্বর্গের যে আপনার কোনো চান্স নেই। এইখানে একটা লক্ষণীয় বিষয়, বর্তমান মুসলিমরা অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করছে, কোন সন্দেহ আছে? আর মুসলিমদেরকে এমন ভাবে তারা আচরণ করছে বা ব্যবহার তারা দেখাচ্ছে যে মনে হচ্ছে যে ও ব্যক্তি মুসলিমই না। আমরা বলছিলাম কুলফির দিন, হিন্দুইজম, খ্রিস্টানিটি, ইসলাম, এখানে আপনাকে জেনে রাখতে হবে যে ইহুদি, খ্রিস্টান আর মুসলিম এর মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য জানা আছে? কি পার্থক্য জানা আছে ভাই? ইহুদি আর খ্রিস্টের মধ্যে পার্থক্য কতটা? ইহুদিদের বিশ্বাস যে যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিসসালাম তিনি যে মরিয়মের নাজায় সন্তান, নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করে দেখুন, ইহুদিরা বলছে যে মরিয়ম আর কুমারী মেয়ের, তার পেটে সন্তান আসে কিভাবে? উনিশটা জেনা করেছে, নাউজুবিল্লাহ, আর তার জন্যই ঈশার জন্ম। খ্রিস্টানরা তাদের বিশ্বাস করে কি? যেহেতু ঈশা স্বয়ং আল্লাহ। যেহেতু একটা খ্রিস্টান ধর্মের ফিরকা, তারা বলছে না, ইনি হচ্ছেন সন অফ গড, ঈশ্বরের পুত্র। যারা ক্যাথলিক, তাদের আরেকটা দাবি যে পিতা পুত্র পবিত্র আত্মা তিনটে মিলে যীশু খ্রিস্ট। তারপরে চিন্তা করতে হবে তাদের মূল বিষয় যীশু খ্রিস্ট স্বয়ং আল্লাহ বা ঈশ্বর, নাউজুবিল্লাহ। আর ইহুদিরা সে তাদের ঈশ্বরকে বলছে যে নাজায় সন্তান। ভাই মত পার্থক্য কত বড়? মত পার্থক্য কত বড়? আসমান আর জমিনের সমান। আমার মাকে বা আপনার মাকে কেউ যদি বেশ্যা বলে মানবেন? তারপরে চিন্তা করে দেখুন, যখন মুসলিমদের বিপক্ষে কোন কথা বলতে হয় তখন ইহুদি আর খ্রিস্টান চিনতে পারবেন না কে কোনটা। দুই ভাই, জমজ ভাই তাই মনে হয়। মত পার্থক্য কতটা দেখেন? কিন্তু আমরা মুসলিমরা দুর্ভাগা, হিন্দুরা 33 কোটি দেবদেবতাতে বিশ্বাস করে, 33 কোটি। তারপরেও ইসলামের বিপক্ষে যখন আসতে হয় সবাই কিন্তু একজোট হয়ে যায়, চিনতে পারবেন না। আমরা মুসলিমরা এক আল্লাহতে বিশ্বাস করি, এক নবীতে বিশ্বাস করি, একটা কোরআনে বিশ্বাস করি, কিন্তু আমরা মুসলিমরা এক হতে পারছি না। আর এই জন্য কত বিপর্যয় আমাদের উপরে বাড়তাছে, যত বিপর্যয় আমাদের উপরে বাড়তাছে। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন-নাস, সূরা ইমরান 1:10, যে তোমরা হচ্ছে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। ভাই আমরা সর্বশ্রেষ্ঠ মনে হয়? একবার যদি ট্রেনে উঠেন, চার ভারতের আপনাকে চেক করে যে আপনি মুসলিম না সন্ত্রাস না জঙ্গি। আমাকে ফ্লাইটের মধ্যে তিনবার ওঠার সময় তিনবার আমাকে চেক করেছে, তো খয়রা উম্মা সর্বশ্রেষ্ঠ জাতি হলো কিভাবে? আসলে আমরা আমাদের স্থানটাকে নামিয়ে দিয়েছি আমাদেরই কারণে। বিভিন্ন কলা কৌশল ছঞ্চাতুরির মধ্যে আমরা নিজেদেরকে নিচে নামিয়ে দিচ্ছি, শুধুমাত্র আমি ঠিক ও ভুল। বোঝাতে চাইলাম এটাই যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, তাদের মধ্যে এত মত পার্থক্য থাকার পরেও ইসলামের বিপক্ষে যখন হয় তখন তারা একটা প্ল্যাটফর্মে চলে আসে, কিন্তু আমরা আসতে পারছি না, দুর্ভাগ্য। যদি আজকে পৃথিবীতে মুসলিমদেরকে বলা হচ্ছে সংখ্যালঘু, তাই মুসলিমের সংখ্যালঘু, টাইমস অফ ইন্ডিয়া 2015-8 অক্টোবর, খ্রিস্টান 11, পরিষ্কার ভাবে তারা বলছে যে মুসলিমদের পৃথিবীতে জনসংখ্যা 170 কোটি, কিসের তোমরা সংখ্যালঘু? হিন্দুরা আছে 80 কোটি, খ্রিস্টানরা আছে 210 কোটি, বা 170 কোটি আমরা। কিন্তু তারপরেও আমরা আজকে বিভিন্ন জায়গাতে মার খাচ্ছি, কারণ হচ্ছে এটাই, 170 কোটি হওয়ার পরেও আমরা বিভিন্ন দলে বিচ্ছিন্ন। যখন জামাত ইসলামের কেউ মার খাচ্ছে, অন্য বছরে তো জামাত ইসলামের মার খাচ্ছে খেতে দেয়, আপনি হাততালি দিচ্ছেন। পরবর্তী সময় আহলে হাদিস মার খাচ্ছে, আপনি হাততালি দিচ্ছেন, আহলে হাদিস মার খাচ্ছে মার খেতে দেয়, এটা হচ্ছে সমস্যা। কিন্তু আমাদের উচিত এমনটি নয়। এটা হচ্ছে গুলুসির দিন, ধর্মের মধ্যে আমরা সবচেয়ে বেশি বাড়াবাড়ি করছি, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উল্টে দিয়েছেন। এইখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, মুসলিম উম্মাহ যদি আমরা একত্রিত হতে পারি, অবশ্যই আমরা এই পৃথিবীতে আবার বহুত্ব কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। দিন ক্যাম্পে ফেসবুক ঝড়ের মতো চলছে কয়েক মাস থেকে। ভাই, দিন ক্যাম্পে ছিল না ভারতবর্ষে, হাজার বছর শাসন করেছে, ক্ষমতা চলে গেল কেন? কেন চলে গেল? আরে ভাই, আমরা যথার্থ ভাবে পালন করতে পারিনি, ক্ষমতা কেড়ে নিয়েছে। গোটা পৃথিবীতে মুসলিম রাজত্ব করেনি, করেছে 56টা দেশ পৃথিবীতে মুসলিম। তো ভাই, তার উপর না দিন কান করছে না, এত আপনার ঝড়ের গতিতে কথা বলছেন কেন? দিন নিজে মানবো না, আরেকজনকে বলবো এমন কি? একজন লোক মদ খেতে খেতে বাড়িতে ঢুকছে, আর সামনে দেখা যাচ্ছে বেটাকে, অর্থাৎ বন্ধু, একজন বন্ধু বলছে তুই বিড়ি খাচ্ছিস কেন? বিড়ি খেলে মহাপাপ, কেন সিগারেটে গেলে এখান থেকে শুনি? খেতে ঢুকছে মদ খেতে খেতে, আর বিড়ি করকে বলছে তুই বিড়ি খাচ্ছিস কেন? ওইটা গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো ওদের দাবিতে এমন, নিজের দিন ধর্ম ঠিক মতো মানে না, দিন কায়েম নিয়ে ব্যস্ত। তো সার্বিক দিক থেকে বলছি যে ইসলাম থেকে এক একজন এক একটা অংশকে নিয়েছে আর সেটা নিয়ে ব্যস্ত। কে নাভির নিচে হাত নামাতে হবে এই নিয়ে জিহাদ ঘোষণা করে দিয়েছে, বলছে আমরা জিহাদের ফিল্ডে নেমেছি, বাতিল দেখে আমরা ধ্বংস করবো। আরেকজন বোমা নিয়ে করে বেরিয়ে পড়েছে, দিন ক্যান করে ছাড়বো। আরেকজন পতাকা নিয়ে ছুটছে, এই যে ভোট দেওয়া, তুমি এখান থেকে দিন ক্যান করে নিয়ে চলে যাও। মানে কে কে কোনটা ধরে ইসলামে টানছে এটা ঠিক নেই। কিন্তু সার্বিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র সূরা আয়াত নম্বর 11 থেকে 13 আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ সেই জাতি ততক্ষণ পরিবর্তন করে না যতক্ষণ নিজের না পরিবর্তন হয়। প্রত্যেকটা জিনিসের একটা ধর্ম আছে, প্রত্যেকটা জিনিসের। এই মাইকে কথা বলছি, মাইকে ধর্ম আছে না নেই? মাইকের ধর্ম হচ্ছে শব্দটিকে বিস্তার করা। আমি মাইকটা নামিয়ে যদি কথা বলি, প্রত্যেকটা মানুষের কাছে আমার শব্দটা পৌঁছাবে না। অর্থাৎ মাইকের ধর্ম শব্দটিকে বিস্তার করা। একটা গাভী বাজার থেকে কিনেছে 20,000 টাকা দিয়ে, গরু। ভাই, গরু ধর্ম আছে না নেই? গরু ধর্ম দুধ দেওয়া আর বাচ্চা দেওয়া। আপনি গরুটিকে নিয়ে এসেছেন, প্রতিদিন 100 থেকে 150 টাকার বিচুরি খাওয়াচ্ছেন। বিচুরি বোঝেন? মানে খড় খড় আপনি খাওয়াচ্ছেন। আপনার আশা বা দাবি এই গরুটি খড়টি খাবে আর আপনাকে দুধ দেবে অথবা নাঙ্গল টানবে। গরু ধর্ম। এইভাবে যদি খাওয়াতে থাকছেন, কিছুদিন পর দেখছেন যে গরুটি দুধও দিচ্ছে না বাচ্চাও দিচ্ছে না, বলুন তো ভাই, যে গরুটিকে আপনি রাখবেন? কেন রাখবেন না? কারণ আপনি গরুটির মালিক। গরুর ধর্ম দুধ দেওয়ার, বাচ্চা দেওয়া। গরু যদি তার ধর্ম পরিত্যাগ করে দেয়, আমি গরুর মালিক হিসেবে গরুটিকে আমি ত্যাগ করে দেবো। এই মাইকটি যদি এখনই কথা বলা বন্ধ করে দেয়, মাইকটা আমরা ছুঁড়ে ফেলে দেবো। কেন? তার ধর্ম পরিত্যাগ করেছে। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদের মালিক, আমাদের স্রষ্টা। তিনি আমাদেরকে ধর্ম দিয়েছেন, তিনি আমাদেরকে ধর্ম দিয়েছেন। আর আমরা মুসলিম দেশে ধর্ম যদি পরিত্যাগ করে দিই, আল্লাহ আমাদের যথাস্থানে রাখবে? দিন কেমনে ব্যস্ত। একটা মাইক যদি ধর্ম পালন না করে, আপনি মাইকটাকে ছুঁড়ে ফেলে দিবেন। একটা গরু যদি তার ধর্ম পালন না করে, আপনি গরুটাকে বাদ দিয়ে দিবেন। আমরা মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিন দিয়েছে, আমরা দিনটাকে যদি ছেড়ে দিই, পবিত্র কোরআনকে ছেড়ে দিই, রাসূলুল্লাহর হাদিসকে যদি আমরা ইনকার করে দিই, তারপরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাস্থানে রাখবে কিভাবে? অসম্ভব হতে পারে না। আজকে আমাদের মুসলিমদের অবস্থা এটাই কারণ যে আল্লাহ দেওয়া বেদান, পবিত্র কোরআন, রাসূলের সুন্নাকে বাদ দিয়ে দিয়ে আমরা বিভিন্ন মানুষের ব্যক্তিত্ব আদর্শকে আপন করে নিয়েছি। কিন্তু এটা কোশ্চিন করা সম্ভব নয় যে আপনি কোন ব্যক্তির মতবাদকে প্রতিষ্ঠা করবেন, এটা সম্ভব নয়। একটা হাদিস আর তার অনুবাদ যদি আপনার সামনে পেশ করি, আর প্রত্যেকটা ব্যক্তি যদি হাদিসের আয়ত্তে চলে আসে, তা আমাদের বিশ্বাস যে মুসলিম জাতি আবার 170 কোটি একটা প্ল্যাটফর্মে আসতে পারে ইনশাআল্লাহ। এই হাদিসটা সকলে জানেন ভাই, সকলে জানেন, কিন্তু কাজ নেই। শুনবো কিন্তু মানবো না। মিশকাত প্রথম খণ্ড 30 পৃষ্ঠা, হাদিস নাম্বার 178, সুনান দারিমি হাদিস নাম্বার 435, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 15,176, সনদ হাসান সহি, শেখ সোহেব আহমদের তাহকিক। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বসে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বসে আছেন, আর এই মত অবস্থায় ওমর বিন খাত্তাব চেনেন ভাই? ওমর বিন খাত্তাব এন্ট্রি মানে ঢুকছেন, আর হাতে আছে তৌরাতের কপি। ভাই তৌরাত কি? হযরত মূসা আলাইহিসসালামের উপরে নাযিলকৃত বিধান তৌরাত, সেটা নিয়ে ঢুকছেন আর রাসূলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে শুরু করেছেন। আর পড়া দেখে আল্লাহ রাসূল রেগে গর্জে উঠছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল রেগে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আবু বকর দাঁড়িয়ে বলছে, ওমর তরবারি বন্ধ করো, দেখছো না নবী মুহাম্মদ কেমন ভাবে রেগে যাচ্ছে, তুমি তরবারি পড়ছো? যে কথা বলেছে ওমর বিন খাত্তাব তরবারিকে ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূল উঠে দাঁড়িয়ে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিহাদি মুহাম্মাদ, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ আছে। আল্লাহ রাসূল কার কসম কাটছে? আমি কার কাটি, আপনি কার কাটেন? মায়ের গিরি বাপের গিরি, কাজ হবে? আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ ব্যতীত অন্য কারণে কসম কাটলো ফাঁকা দশ টাকা, সে ব্যক্তি শিরক করলো। আল্লাহ রাসূল কসম কাটছে যে আল্লাহ কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ আছে, লাউ কানা মূসা হাইয়ান, আর যদি মূসা আলাইহিসসালাম জীবিত হয়ে চলে আসে, ফাত্তাবিনি, আর তোমরা তার যদি আনুগত্য করো, অর্থাৎ তুমি আর আমি মোহাম্মদকে যদি ছেড়ে দাও। কথা কিন্তু তিনটে মারাত্মক, বলছে আর যদি মূসা আলাইহিসসালাম পৃথিবীতে চলে আসে আর তোমরা তারই আনুগত্য করতে শুরু করো আর আমাকে ছেড়ে দাও, সব প্রথম বৈশিষ্ট্য। আল্লাহ সালী স্পষ্ট করে সবাই প্রথম বৈশিষ্ট্য গোপন হয়ে যাবে। মূসা আলাইহিসসালামও যদি আমরা আনুগত্য করতে শুরু করি, আমরা সিরাতে মুস্তাকিমে থাকতে পারবো না। একজন নবী, একজন রাসূল, ভাই একজন নবী একজন রাসূল পৃথিবীতে আসার কথা তো নাকি? কেউ যদি নবী রাসূল হিসেবে আসবেন না, হযরত ঈসা আলাইহিসসালাম তিনি আসবেন তো? যদি প্রশ্ন করি কার আনুগত্য কার অনুসরণ করবে, মতলব শেষ? মতলব আছে নাকি? একজন ঈসা আলাইহিসসালাম তিনি পৃথিবীতে আসবেন, তিনি যদি নবী মুহাম্মদের আনুগত্য অনুসরণ করে জান্নাতে যেতে হয়, আর কোন মতলব থাকবে? কেউ যদি বলেন না আমাদের চরণময় হবে, তো ফুরফুরা কি দোষ করলো? আপনাদের ম্যাচ ভান্ডারে কি দোষ করলো? দেওবন্দি বেরেলভি জামাতি কাদিয়ানি এরা কি দোষ করলো? এটা যদি বুঝতে পারেন, একজন ব্যক্তি তো বলছে ভাই আলোচনা করতে গিয়ে যে চরণের নুরিন যদি তুমি না হও জান্নাতে যেতে পারবে না। আমাদের এখানে বলে যে ভাই ফুরফুরা যদি তুমি মুরিদ না হও বিশ্বাসের, তুমি জান্নাতে যেতে পারবে না। আমি বলছি ভাই, ইসলাম কি শুধুমাত্র বাংলাদেশ আর ভারত পশ্চিম বাংলাদেশ সীমাবদ্ধ নাকি? ইসলাম কি আপেক্ষিক ভাই, যে একটা নির্দিষ্ট জায়গার জন্য, এমন কিছু নাকি? সর্বনের মুরিদ হয়ে যদি জান্নাতে যাওয়াই লাগে, তো ভাই যারা আমেরিকাতে মুসলিম আছে ওদের নামই শুনেনি, শুনেছে নাকি? তার মানে বোঝা যাচ্ছে যে এটা যে বাংলাদেশের জান্নাত, মানে এরা যে বাংলাদেশের মুরিদ, ওদের চরমনে ফিরেছে সাহেবের নামই শুনেনি, তো তারা কিভাবে জান্নাতে যাবে? অন্যান্য ধর্মের সাথে কিন্তু পার্থক্য এতটাই, এটা যদি বুঝতো তাহলে এত দূর দ্বন্দ্ব ঝামেলা আসতো না। ইসলামের নাম যদি মোহাম্মদী ধর্ম হতো, মোহাম্মদী ধর্ম, তাহলে ভাই এটা একটা ব্যক্তি বিশেষ ধর্ম। ভাই বৌদ্ধ ধর্ম কেন নাম, কেন বৌদ্ধ ধর্ম? গৌতম বুদ্ধের নাম অনুসারে, মানে ব্যক্তি বিশেষ ধর্ম। অপরদিকে জৈন ধর্ম, মহাবীর জৈনের নাম অনুসারে। যদি বলে হানাফি মাযহাব কেন, ইমাম আবু হানিফার নাম অনুসারে। শাফি মাযহাব কেন, ইমাম শাফির মাসলাক নাম অনুসারে। আহলে হাদিস কেন, ভাই ইমাম কোহি, প্রত্যেকটা ব্যক্তিকে তার ইমামের সঙ্গে তুলবে, তো আহাদিসে তো কোনো ইমামই নেই। আমাদের ইমাম আছে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বাল, তো আমরা তার পেছনে উঠবো, তো আহলে হাদিসে কোনো ইমাম নেই, এরা নিশ্চিত জাহান্নামে যাবে, এদের ইমাম শয়তান। আচ্ছা তুমি 1400 বছর পরে এসে তুমি গবেষণা করে এই পেয়েছো, তাফসীর ইবনে কাসির সূরা বনী ইসরাঈল সূরা 17:71, তাদবুরুর রাবি জালালউদ্দিন শাইখের 1133 খ্রিস্টাব্দে এই আয়াতের তাফসীর করতে গিয়ে পরিষ্কার বলেছে যে আহলে হাদিসদের ইমাম হচ্ছে শাইখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব বাতিল, এবার তোমার সব ইমাম বাতিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পরে পূর্ববর্তী তৌরাত জাবুর ইনজিল এগুলোর মানসুক বাতিল হয়েছে। অন্যান্য নবী যদি পৃথিবীতে আসে তার আনুগত্য বাতিল, আর আমরা যে তাকে আনুগত্য করছি তাকে অনুসরণ করছি, তিনি আমাদের নবী, তিনি আমাদের ইমাম, কবরের প্রশ্ন ওটাই হবে। তখন ইমামের নাম ভুল করে যদি বলে দাও খবর খারাপ, একবার যদি নাম যদি ভুল করে চলে আসে খবর খারাপ। তো সাথে বলতে চাইছি যে গুলুফিদ্দিন এখানে মূলত একটা গুলু হয় ইবাদতে, একটা হয় ব্যক্তিত্বে গুলু, একটা ইবাদতে গুলু, একটা ব্যক্তিত্বে গুলু, ব্যক্তিত্বে মানে ব্যক্তি বিশেষ। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শিয়ারা তারপরে বাড়াবাড়ি করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছে, কত প্রশ্ন কোনটা। হযরত ঈসাকে ব্যক্তিত্বে গুলু করতে করতে বাড়াবাড়ি করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছে, এটা কত প্রশ্ন কোনটা। আর আমলে যখন বিদাত হচ্ছে, প্রত্যেকটা আমলের মধ্যে যদি বিদাত সংমিশ্রণ হয় সে আমলটা বাতিল হয়ে যায়। মুসলিমদের মধ্যে ব্যক্তিত্বে গুলো তাহলে আর একটি ঢুকেছে, সে হচ্ছে তাকলিদ, অর্থাৎ তাকলিদ সাক্ষী, একজন বিশেষ ইমামের কথাকে দলিল মনে করা। মানে আশ্চর্য হয়ে যাবেন যে একজন ব্যক্তির কথাকে সেটা শরীয়তে হুজ্জাত, আর অন্য কোনো ব্যক্তির কথা চলতে পারে না। আপনাদের বাংলাদেশে একটি বই আছে মাঝহাব কি ও কেন, নাম শুনেছেন? জাস্টিস তাকি উসমানের বই, পৃষ্ঠা নাম্বার 13। আমাদের পশ্চিমবাংলাতে বইটা ছাপানো হয়েছে, বইটি না ইমাম মানব কেন, পৃষ্ঠা নাম্বার 9, মূল উর্দু বই পৃষ্ঠা নাম্বার 7। সেখানে পরিষ্কার ভাবে তারা লিখেছে যে ব্যক্তিত্বের গুলো কিভাবে করছে একজন ব্যক্তি বিশেষ। পরিষ্কার ভাবে তারা বলছে ইমাম মুস্তাহিদ, ইমাম মুস্তাহিদের খিলাফ যদি কোরআনের আয়াত চলে আসে, কোরআনের আয়াত এতটা ক্ষান্ত নয়। তারপরে বলছে যদি রসুলুল্লাহর হাদিস চলে আসে, এতটা ক্ষান্ত নয়। তারপর বলছে যদি সাহাবি রবি আল্লাহ আনন্দের কোনো আমল চলে আসে, আর ইমাম সাহেব অর্থাৎ ইমাম আবু হানিফার খিলাফ যদি এই কোরআন হাদিসের সাহাবিদের আমল চলে আসে, একজন সাধারণ আলেমের জন্য, সাধারণ জাহেলের জন্য নয়, একজন আলেমের জন্য উক্ত কোরআন হাদিস সাহাবিদের আমলের উপরে আমল করা যায় না, চিন্তা করতে পারছেন? মানে নবী কোরআন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের কথা খিলাফ যদি ইমাম আবু হানিফার কথা চলে আসে, রায় চলে আসে, বুঝলেন না, মানা যাবে না। আর যে মানবে সে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। এই কথা শুধুমাত্র আমাদের কথা তা নয়, তাদের উঁচু পদের যেসব ব্যক্তিত্ব আছে তারা হচ্ছে মাহমুদ হাসান খান তাকরিবের তিরবিজি, পৃষ্ঠা নাম্বার 36, 1985 সাল থেকে ছাপা, দেওবন্দ প্রকাশনী থেকে ছাপা। পরিষ্কার এবং তারা আলোচনা করতে গিয়ে বলছে খিয়ারে মজলিস প্রসঙ্গে, খিয়ারে মজলিস প্রসঙ্গে একটা মাসালা বয়ান করতে গিয়ে আলোচনা করছে, তাকরিরে তিরমিজি এই কিতাবটা শুধুমাত্র হানফি মাসলাকের বিপক্ষে যেসব হাদিসগুলো আছে সেগুলোকে আলাদাভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে, মানে তাদের মাথায় ঢোকানোর চেষ্টা করা হয়েছে। তো এত গবেষণা তদন্ত করে দেখছে না খিয়ারে মজলিস প্রসঙ্গে কোরআন হাদিস এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের যেসব আমল এগুলো মূলত ইমাম শাফির কথাটাই হন, আর ইমাম আবু হানিফার মতো না নাই তার দিকে কোন পুরাতত্ত্বের কথা কোন জাল হাদিসে পেশ করতে পারছে না। সর্বশেষ সিদ্ধান্ত মাহমুদ হাসান খান দিচ্ছেন যে হাক কোন সাফান্নাত তাজিলি শাফি হাজি মাসালাতি ওয়া নাহানু মুকাল্লিদু ইয়াজিমুন আলাইনা তাকলিদ ইমাম আবি হানিফা, বলছে হক এবং ইনসাফ এই মাসালা করে ইমাম শাফি হকের প্রতিষ্ঠিত, কিন্তু আমরা যেহেতু হানাফি মুকাল্লিদ আর আমাদের কাছে কোরআন হাদিস নিয়ে তো কি হয়েছে, যেহেতু নাহানু মুকাল্লিদু ইয়াজিমুন আলাইনা তাকলিদ ইমাম আবি হানিফা, যেহেতু আমরা ইমাম আবু হানিফার মুকাল্লিদ তাই আমাদের ইমাম আবু হানিফার কথাটাকে প্রাধান্য দেওয়া, মেনে নেওয়া এটা আমাদের জন্য ওয়াজিব। ভাই মুসলিম থাকতে পারবে সম্ভব? দেখছে বলছে শেখ শাহজাদা মোহাম্মদ জাহেলবি, তিনি ইমাম শাফির কথাটাকে বলেছেন না, ইমাম শাফির মাসালা হক, তারপরে বলছেন না যেহেতু না হানাফি মুকাল্লিদ তাই এটা মনে হচ্ছে চূড়ান্ত কথা। তো ভাই তাদের যে গবেষণা তাহা কি এটা গ্রহণযোগ্য হতে পারে? যারা স্পষ্ট হয়ে এমন কথা বলে দেয় তারপরে কিভাবে তাদের কাছ থেকে হক পাবেন, আশা করেন কিভাবে? প্রত্যেকটা আরবি বই বাংলা বই, উর্দু বই, তার তিন পশ্চিম যতগুলো বই আছে প্রত্যেকটা বই এই তথ্যটি আছে, প্রত্যেকটা বই যে মাজহাবের বিপক্ষে যদি এই কোরআনের আটচল্লিশে মানা যাবে না। জাস্তিন তাকি উসমানে 69 পৃষ্ঠাতে লিখছেন তার বইয়ে যে হাদিসটাতে চলে আসলো আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের মতের পরিপন্থী, তো তখন তুমি মনে করো, অর্থাৎ তখন মনে করবে কি মনে করবে, যে এই হাদিসটা হয়তো আমি বুঝতে পারছি না হয় আমার ইমামের কাছে এর চাইতে ভালো আর শক্তিশালী মজবুত হাদিস আছে, আবার মনে করো ভাই, মনে করা এ অঙ্ক পেয়েছেন নাকি, যে মনে করে তোমার বাবার 5 কোটি সম্পত্তি আছে, মনে করে কিসে ভাই, মনে করে তো অঙ্ক দেয় ভাই, এ অঙ্ক নাকি, যে মনে করতে যে ইমাম আপনার কাছে এর চাইতে বেশি শক্তিশালী হাদিস আছে, কিভাবে সম্ভব, সন্তান মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে, এটা যে ব্যক্তিত্বে গুলু, পূর্ববর্তী উম্মত ব্যক্তির উপরে গুলু করতে গিয়ে তার কঠোর কষ্ট কমরা হয়েছে। আর যারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর পৃথিবীতে অন্য কোনো ব্যক্তিকে সম্পূর্ণ আনুগত্য জায়েজ বলে বা ওয়াসিফ বলে তারা কারা জানেন, কাদিয়ানীরা। গোলাম আহমদ কাদিয়ানী উম্মতকে বলতেন নবী হিসেবে দাবি করছে, ছায়া নবী, তো এদের সঙ্গে কোনো পার্থক্য আছে নাকি, একজন উম্মতের প্রত্যেকটা কথা এবং কর্মকে যদি হুজ্জাত দলিল মনে করে তো এটা তো বিশ্বাস কাদের, কাদিয়ানীদের বিশ্বাস, শিয়াদের, শিয়ারা 12 ইমামে বিশ্বাসী, এরা 4 ইমামে বিশ্বাসী, 4 ইমাম বিশ্বাসীকে বিশ্বাসী নয়, বিশ্বাসী তো সে 4 ইমাম, এটা ভুল জানে, আকিদার 2 ইমাম আছে, আসারে মাসুদরি 6 জন হয়ে গেল, তরিকায় 4 জন আছে, 4 তরিকা আছে না, কত হবে 10টা, মানে এদের 12 ইমাম আছে, তো ওদের সঙ্গে ওদের পার্থক্য কি, শিয়ার প্রকাশ্যে 12 ইমামের দাবিদার, এরা গোপনে গোপনে 10 ইমামের দাবিদার, 10 ইমামকে না মানলে কেউ জান্নাতে যেতে পারবে না, বুঝতে পারলেন। আর আপনাদের বাংলাদেশে তখন কোনায় কোনায় যে কোনে যাচ্ছি সেই কোনে দেখছি বিশ্বের গজি উঠেছে, তাহলে আলহামদুলিল্লাহ কালকের প্রোগ্রামটা না হওয়ার কারণে একটা খুব ভালো জিনিস বাংলাদেশে এসে অনেক কিছু অনুধাবন করলাম, তারপর দুটো আলোচনা হলো, ওই আলোচনা সেরে আমাদের সঙ্গে সবার সঙ্গে যারা আছেন, রাইজান ভাই, মোখলেসুর রহমান মাদানী সাহেব, একজন পীর সাহেব, জায়গাটির নাম কি ছিল, পীর সাহেবের নাম হাফেজ মুশাররফ, ব্যস্ততার মধ্যেও যেতে হবে, সাহিত্য রাজিতে যেতে হবে, হ্যাঁ ভাই চলুন ঘুরে আসি, তো চলুন ঘুরে আসি, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো না রাস্তা, তো বললাম কি আমরা 3 ভাই মোটর সাইকেল ড্রাইভ করে 40 কিলোমিটার গিয়েছি কালকে, সাইকেল বসেছিলেন অনেক ক্লান্ত, আমি আমার বাইক ড্রাইভ করছি, আমার সঙ্গে রায়হান ভাই ছিল, তো যেতে যেতে বিরক্ত হয়ে গেলাম, আমাদেরকে বললেন কিছুটা কিছুটা মানে 10 কিলোমিটার, আরে ভাই 10 কিলোমিটার 40 হয়ে গেছে, মানে বাংলাদেশ থেকে মানে আমাদের ভারত থেকে মোষ আসে আপনার বাংলাদেশে পার হয় আর এখানে এসে গরুর দামে বিক্রি হয়, তো আমি ভাবছি যে বাংলাদেশ ইন্ডিয়ার মোষ যদি বাংলাদেশে গরুর দামে বিক্রি হতে পারে তাহলে 10-40 হওয়া স্বাভাবিক, ওখানে পৌঁছালাম, আমরা যে পৌঁছেছি আলহামদুলিল্লাহ দেখছি একজন ব্যক্তি খুব বয়স্ক 65+, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে, তো দূর থেকে দেখে মনে হচ্ছিল তার বিশ্বাসী হবে, তার আচরণ মানে কথাবার্তা প্রত্যেকটা আপনার পিরসা পিরসা ভাব আছে, প্রথমে এসে সালাম হলো, কথাবার্তা হলো, আর তিনি শুধু আরবিতে কথা বলছেন, বাংলা খুব কম বলছেন, খুব শিখলো, দাওয়াত দিয়ে দিন খেতে হবে, খাওয়া দাওয়া সেরে দেখছি ওখানে অনেকজন ব্যক্তি আবার চলে আসলো, কিছু ব্যাপার আলোচনা শুরু হয়ে গেল, যেখানে যাই সেখানে আলোচনা শুরু হয়েছে, যেখানে যাচ্ছি সেখানে বিতর্ক, ওই দামে শুরু হয়ে গেল, ওখানে ওখানে কিছুক্ষণ আলোচনা করার পরে 30,000-70,000 ফলোয়ার ছিল মানে মুরিদ, চিন্তা করেছেন মোখলেসুর রহমান মাদানী সাহেব বলছেন যে শেখ এত কিছু পরিবর্তন হলে পাঠ পড়া বাদ দেন যে ধুস কি যে বলেন, লক্ষ লক্ষ টাকা সবাই ঘর ছেড়ে দিয়েছি, বিলাস ছেড়ে দিয়েছি, পাঠটা ছাড়তে হবে। তিনি ব্যবসা কথা নিজেই বলছেন যে এক সময় বছরে লক্ষ টাকা ইনকাম হতো, মিলাদে লক্ষ লক্ষ টাকা ইনকাম হতো, সব ছেড়ে দিয়েছি, তখন এটা ছেড়তে হবে। তার আলহামদুলিল্লাহ অনেকগুলো সময় কাটে ওখানে গিয়ে ভালো লাগলো। শেষে তো বলে ফেললো যে ভাই আপনি যখনই আসবেন তখন একবার অন্য বাসাতে আসবেন। এটা বলতে বলতে কেঁদে ফেললো, ইমানি জজবা দেখুন। এই কথা বলার পরে কাঁদতে লাগলো, বিশ্বাস ছিল আলহামদুলিল্লাহ আহলুল হাদিস হয়ে গেছেন। এবং তিনি বলছেন যে তারপরে তিনি মুরিদ করেছেন সব আহলে হাদিস। আমি ভাবছি যে আমাদের মধ্যে যদি পিত্তরিকা চালু হয় আর মুরিদ যদি আহলে হাদিস করে আপত্তি আছে নাকি ভাই? আসলে এটাই বিষয়, তিনি প্রথমে মুরিদ ছিলেন 70,000 ফলোয়ার, পরবর্তী সময় আহলে হাদিস হয়ে গেছেন, সেই ব্যক্তি এখন তাদের দৃষ্টিকোণ থেকে খারাপ হয়ে গেছে, তাদের দৃষ্টিকোণ থেকে খারাপ হয়ে গেছে। তা আমি বলতে চাচ্ছি এটাই যে হক পথে যখনই আসবেন বাধা আসবে। যে বিষয়টি বলছিলাম যে এটা হচ্ছে মূল বিষয়, বিষয় হচ্ছে ইসলাম নিয়ে বাড়াবাড়ি যারা করছে তাদের বিষয় ঢুকেছি। ইসলাম নিয়ে ধর্মের মধ্যে যারা ঢুকেছে তাদেরকে বলিনি, লাইকরা ফিদ দিন, দিন নিয়ে জবরদস্তি নেই, এটা মুসলিমদের মধ্যে এইসব ব্যক্তি। কিন্তু আসলে ইসলামকে নিয়ে যারা খেলা করছে তার মধ্যে একটা হচ্ছে মুকাল্লিদ যারা আছে, আর দ্বিতীয় হচ্ছে নাস্তিক, আর শিয়া আর কাদিয়ানি, এই চারটে স্টেজ সম পরিমাণ, একই আচরণ একই ব্যবহার, একটা অচল পয়সা, এর পৃষ্ঠার ও পৃষ্ঠা দুটোই সমান। এরা হচ্ছে চার কোয়ালিটির চার দিক থেকে তারা কথা বলছে, একজন ধর্মের ভেতর থেকে আর একজন বাইরে থেকে, সবই সমান। আমরা সাধারণত আলোচনা খুব আমরা কম করে থাকি, বিশেষ করে আমি 40 মিনিট আলোচনা করে থাকি, 40 থেকে 45, তারপরে প্রশ্ন উত্তর থাকে। ইনশাআল্লাহ এখানে সেটাই হবে, আমাদের কমিটির তরফ থেকে সেটাই বলেছে। আপনাদের যারা প্রশ্ন আছে হয়তো 2 থেকে 3টে প্রশ্ন নেওয়া যেতে পারে, ইনশাআল্লাহ আপনারা সে বিষয়ে প্রশ্ন করবেন, আমরা স্যার যতটা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন, সময় আমাদের 10:30 পর্যন্ত, এখন 15 বাজছে। আজকের মতো আলোচনা আমরা এখানে শেষ করলাম, প্রশ্ন উত্তর শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।